بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد إخواني الكرام السلام عليكم ورحمة الله وبركاته প্রথমে আমি মাযরাত করছি যে আমাদের সময় একটু লেট হয়ে গেল, কারণ এখানে আমার এখানে ইলেকট্রিসিটির গণ্ডগোল হওয়ার কারণে, এছাড়া আরও বিভিন্ন কারণে অনেক সময় সময় পুরোপুরি ঠিক রাখা যায় না। এই কারণে আমি আমাদের ফোনদের কাছে মাযরাত করছি। আমাদের আজকের আলোচনা শরহ সুন্নাহ এবং ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর এবং এর যে শরাহ শেখ ফৌজান সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ করছেন, সেই গ্রন্থ থেকে ধারাবাহিক যে আলোচনা হচ্ছে সেই ধারাক্রমে গত সপ্তাহে আমরা যে বিষয়টা 8 নম্বর পয়েন্ট ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর উল্লেখিত 8 নম্বর পয়েন্ট থেকে আমরা আলোচনা করছিলাম, যেখানে তিনি বলেছিলেন যে ফানজুর রাহিমাকাল্লাহ কুল্লা মান সামি'তা কালামাহু মিন আহলি জামানিকা খাসাতান ফালা তা'জালান্না ওয়ালা তাদখুলান্না ফি শাইইন মিনহু হাত্তা তাসআলা ওয়া তানজুরা। তুমি তোমার সমসাময়িক যদি কারো কথা শোনো, তাহলে কারো কথা শোনা মাত্রই সেদিকে দ্রুত এগিয়ে যাবে না, মানে সেটাকে দ্রুত কবুল করতে যাবে না কিংবা ওই বিষয়টাকে গ্রহণ করতে যাবে না, যতক্ষণ না পর্যন্ত এই বিষয় সম্পর্কে তুমি আহলে আলিমদেরকে জিজ্ঞেস করছো এবং বিষয়টা নিয়ে তুমি ভালো করে বিষয়টা জাস্টিফাই করছো, ততক্ষণ পর্যন্ত সে বিষয়টাকে গ্রহণ বা বর্জন করতে যাবে না, ওই বিষয়টার প্রতি দ্রুত এগিয়ে যাবে না। তার মানে হলো যে কোনো দিনের বিষয়ে কোনো কথা শুনলেই যেন সাথে সাথে সেটাকে গ্রহণ বা বর্জন না করা হয়, যতক্ষণ না বিষয়টাকে জাস্টিফাই করা হয়। এটাই ছিল মূল কথা। সেই কথার আলোকে শেখ ফৌজান হাফিজাহুল্লাহর কিছু ব্যাখ্যা ইতিমধ্যে আমরা আলোচনা করেছিলাম। আজকে এই জায়গাতে শেখ ফৌজান হাফিজাহুল্লাহ এই পয়েন্টটি সম্পর্কে আরও যেসব কথা বলেছেন, আমরা সেসব কথাগুলোর উপরেই আলোকপাত করব ইনশাআল্লাহ। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক ওয়া সাদাদ। শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছিলেন যে এই যে কথাটা ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলছেন, এটা ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ উনি ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর প্রায় সমসাময়িক, তার ছাত্র ছিলেন তিনি ওই পর্যায়ের, তো প্রায় সমসাময়িকই বলা চলে। তো ওই সময় যদি এই কথা বলা হয় যে কারো কথা শুনলেই ওইদিকে এটাকে দ্রুত গ্রহণ করতে যাবে না, যদি ওই সময় এই কথাটি বলে থাকেন, তাহলে সেই কথাটি আমাদের বর্তমান সময়ে এটা আরও কত বেশি প্রবলভাবে প্রযোজ্য। কারণ এই সময় এখন আমরা যে সময় অতিবাহিত করছি অতিক্রম করছি, সেই সময়টা হচ্ছে যেখানে অজ্ঞতা প্রবৃত্তির অনুসরণ, তারপরে বিভিন্ন জাতি ধর্মের মানুষের সংমিশ্রণ, তারপরে এখানে যেখানে ফিতনা একদম ঢেউয়ের মতো, সমাজে দুর্নীতি অপকর্ম এবং ভ্রান্ত চিন্তাভাবনা আজকে বর্তমান সময়ে যে একদম সমুদ্রের ঢেউয়ের মতো আসতেছে, তো এই সময়ে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ তিনি যে সময়ে এই কথাটা বলছিলেন, তখন তো ফিতনা অপকর্ম দুর্নীতি ভ্রান্ত চিন্তাভাবনা এইগুলো তো এত প্রবল ছিল না এবং এত বেশি ছিল না, এত সত্ত্বেও তিনি ওই সময় এই কথাটি বলছেন। সুতরাং বর্তমান সময়ে এই কথাটি আরও যে অনেক প্রবলভাবে এটা প্রযোজ্য তা বলার অপেক্ষা রাখে না। এখন বর্তমান যে সময়টা আমরা অতিক্রম করছি, এই সময়টা হচ্ছে বলা যায় এটাকে ফিতনার সময়, ফিতনার যুগ। চতুর্দিক থেকে নানামুখী ফিতনা, আর সর্বোপরি যে ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা এরা চাইতেছে যে দিনে ইসলামকে একদম পুরোপুরি উলট পালট করে ফেলতে, মানে দিনের মধ্যে যেসব বিষয় হালাল আছে সেগুলোকে তারা চায় যে মুসলমানরা এটাকে এমনভাবে উপস্থাপন করতে যে মুসলমানরা হারামকে হালাল মনে করুক এবং হারামকে হালাল মনে করুক। হ্যাঁ, পুরোপুরি দিনে ইসলামের চিত্রটাকে তারা বদলে ফেলার জন্য একদম উঠে পড়ে লেগে আছে ইসলামের শত্রুরা। তারা চায় যে আমরা তাদের অধীনস্থ হয়ে পড়ি, আমরা তাদের অনুসরণ করি, তারা তাদের যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনা আমাদের উপরে চাপিয়ে দিতে একদম উঠে পড়ে লেগে আছে। তাদের চিন্তাভাবনা, তাদের রাজনৈতিক মতাদর্শ, তাদের অন্যান্য যত বাতিল আদর্শ আছে ইসলামের দুশ্মনরা তাদের আদর্শগুলোকে আমাদের উপরে চাপিয়ে দিতে চাইতেছে। তারা চায় যে আমরা তাদের এই আদর্শগুলো অনুসরণ করি। তো এই কারণে এই সময়ে দীনের বিষয়ে যখন আমরা কোনো কথা শুনব তখন আমাদের আরও অধিক অনেক অনেক বেশি সতর্কতা অবলম্বন করা আবশ্যক, এবং অনেক বিষয়ে আমাদের যখনই আমরা কোনো বিষয় শুনব তখন এই বিষয়ে আমাদেরকে তওয়াক্কুফ করা, মানে এই জায়গাতে কোনো পক্ষ না বুঝে না শুনে জাস্টিফাই না করে কোনো পক্ষ অবলম্বন করা, ভেরিফাই না করে কোনো পক্ষ অবলম্বন করা, এটাকে গ্রহণ করা বা বর্জন করা থেকে বিরত থাকব, থাকা আমাদের জন্য আবশ্যক। আর এরই সাথে সাথে আমাদের জন্য আরেকটা বিষয় যেটা প্রয়োজন সেটা হচ্ছে ওয়া আন নুখবিলা আলা তাফাহুমি কালামিল্লাহি ওয়া কালামি রাসূলিহি ওয়া নাতাফাক্কাহ ফি দীনিল্লাহি আযজা ওয়া জাল। আর আল্লাহর কালাম কোরআনে করিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুজার, মোট কথা দীন বুজার প্রতি আমাদেরকে অগ্রসর হওয়া আমাদের জন্য আবশ্যক, দীন বুজার জন্য সচেষ্ট হওয়া আমাদের জন্য আবশ্যক। তো এই কথাগুলোর মূল কি হচ্ছে, মূল বিষয়টা হলো এটুকু যে বর্তমান সময়ে যেখানে আমাদেরকে চতুর্মুখী ফিতনা আমাদেরকে গ্রাস করে আছে সব দিক থেকেই ফিতনা, এবং ফিতনা এত বেশি যে আমাদের পদে পদে আমরা ফিতনার মধ্যে আছি। ইসলামের দুশ্মনরা এরা উঠে পড়ে লেগে আছে, তারা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে যাতে মুসলমানদেরকে পদানত করা যায়, মুসলমানদের উপরে তাদের আদর্শ ছাপিয়ে দিতে পারে, মুসলমানরা যেন তাদের অধীনস্থ হয়ে যায়, তাদের অনুসারী হয়ে পড়ে। কারণ অনেক আগেই তারা এটা ঠিক করে রাখছে যে যতক্ষণ পর্যন্ত মুসলমানদের মধ্যে কোরআন বিদ্যমান থাকবে, যতক্ষণ পর্যন্ত মুসলমানরা কোরআন এবং সুন্নাহ অনুসরণ করবে ততক্ষণ পর্যন্ত এই জাতিকে পরাভূত করা যাবে না, তাদেরকে পরাজিত করা যাবে না। যদিও সাময়িকভাবে দেখা যাবে যে এদেরকে অনেক লুজার করা হচ্ছে, হ্যাঁ তাদের অনেক লস করা হচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, তাদের দেশ দখল করা হচ্ছে, তাদের ভূখণ্ড দখল করা হচ্ছে, তাদের তৈল সম্পদ কিংবা তাদের সম্পদ দখল করা হচ্ছে, এই সাময়িক, এটা হবে সাময়িক অর্জন, কিন্তু কোনোভাবেই মুসলিম জাতিকে তারা পরাজিত করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে কোরআন এবং সুন্নাহ থাকবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তারা কোরআন এবং সুন্নার অনুসারী থাকবে। সেই কারণেই তারা চায় যে মুসলমানকে যদি কোরআন এবং সুন্নাহ থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে আর তাদের সাথে ব্যাটল ফিল্ডে যুদ্ধ করতে হবে না, তাহলে তাদের সাথে সশস্ত্র যুদ্ধের কোনো প্রয়োজন হবে না, অটোমেটিক্যালি মুসলমানরা কি হয়ে যাবে, এই স্নায়বিক আগ্রাসনটা যদি তাদের উপরে, স্নায়ুযুদ্ধ যদি তাদের উপরে চালানো যায়, সেই স্নায়ুযুদ্ধটা হলো কি, যে মুসলমানদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে সরিয়ে দেয়া। যদি এই কাজটুকু করে নিতে পারে তাহলেই তারা সফল, মুসলমানরা তাদের অনুসারী হয়ে যাবে, তাদের প্রধানত হয়ে যাবে, তাদেরকে কোনো সশস্ত্র যুদ্ধ করতে হবে না। তো সেই লক্ষ্যেই ইসলামের দুশ্মনরা তারা তাদের নিজেদের যে আদর্শ চিন্তা চেতনা এইগুলা মুসলমানদের উপরে চাপিয়ে দিতে চাইতেছে, মুসলমানদেরকে কোরআন এবং সুন্নার আদর্শ থেকে সরিয়ে দিতে চাইতেছে। তারা চায় যে পুরা দিনটার যে চিত্র, দিনে ইসলামের যে চিত্র, ইসলামের যে বিধানগুলো, সেই বিধানগুলোকে মুসলমানদের কাছে একদম উলটপালট করে দিতে চায়। ইসলাম যেটাকে হালাল মনে করছে হালাল সাব্যস্ত করে দিছে, নির্ধারণ করছে, হ্যাঁ, তারা মুসলমানদেরকে চিন্তা চেতনার দিক থেকে এমনভাবে গড়ে তুলতে চাইতেছে বা মুসলমানদের উপরে এমন মানসিক চাপ প্রয়োগ করতেছে যে নাম হবে মুসলমান কিন্তু সে ইসলাম শরিয়াতের নির্ধারিত হালালকে হারাম মনে করবে এবং দিনে ইসলাম যেটাকে হারাম সাব্যস্ত করে দিছে সেটাকে সে হালাল মনে করবে। তারা চায় এরূপ একটা মুসলমান, যে এরা নাম সর্বস্ব মুসলমান হবে কিন্তু কাজ সর্বস্ব না, যারা যাদের থেকে কোরআন এবং সুন্না যাদের কাছে থাকবে না, যারা হয়তো স্বাভাবিক তার নামটা থাকবে কি মুসলমান, কিংবা হয়তো তাদের এই যে গরু গোশত খেয়ে মুসলমান, এরূপ মুসলমানই থাকবে, তাছাড়া এছাড়া তার কাছে আর কিছু থাকবে না। তারা চায় মুসলমানরা এরকম হোক, তাহলেই তাদের সাথে আর কোনো সশস্ত্র যুদ্ধের প্রয়োজন হবে না, এমনিতেই তারা যা বলবে মুসলমানরা তাই করবে। হাত্তা লাউ দাখালু জোহরা দব্বিন লা দাখালতুমুহু, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, লা তাত্তাবিআন্না সুনান মান কানা ক্বাবলাকুম, যে তোমরা তোমাদের পূর্ববর্তী জাতিদের পথ অনুসরণ করবে, হ্যাঁ, একদম পদে পদে, এমনকি তারা যদি গুইসাপের গর্তে প্রবেশ করে তাহলে তোমরাও তাদের সাথে গুইসাপের গর্তে প্রবেশ করবে। মানে এত মোহাগ্রস্ত হবে মুসলমানরা, এত মোহাগ্রস্ত হয়ে পড়বে। তো এই কাজটুকু করার জন্য, এই এই তারা মুসলমানদেরকে তাদের মোহাগ্রস্ত করার জন্য তাদের মূল টার্গেট হলো মুসলমানদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে সরিয়ে দেওয়া। তো এই অবস্থায় মুসলমানদের করণীয় কি? মুসলমানদের করণীয় হলো যে যদি তারা নিজের ইমান এবং দিন নিয়ে টিকে থাকতে চায় তাহলে অবশ্যই তাদেরকে কোরআন এবং সুন্নার প্রতি আরও বেশি অগ্রসর হওয়া উচিত। যেখানে চাইতেছে আল্লাহর দুশ্মনরা মুসলমানদেরকে কোরআন এবং সুন্না থেকে সরিয়ে দিতে, মুসলমানরা যদি প্রকৃত অর্থেই চায় যে তাদের ইমান এবং ইসলাম নিয়ে টিকে থাকতে চায় তাহলে অবশ্যই তাদের কোরআন এবং সুন্নার প্রতি আরও বেশি অগ্রসর হওয়া উচিত। কোরআন এবং সুন্না বুঝার, সঠিকভাবে বুঝার এবং কোরআন এবং সুন্নাকে যথাযথভাবে মেনে চলার প্রতি তাদেরকে অগ্রসর হতে হবে, সচেষ্ট হতে হবে। এটি হচ্ছে একমাত্র সলিউশন এবং একমাত্র ট্রিটমেন্ট, যে ইসলামের দুশ্মনদের আগ্রাসী থাবা থেকে নিজের দিন এবং ইমানকে হেফাজত করার একমাত্র মাধ্যম হলো এটি। অন্য কোনোভাবে যদি মুসলমানরা মনে করে যে আমরা যথেষ্ট যে আধুনিক সমরাস্ত্র আমরা অনেকগুলো ক্রয় করছি, যদি কোনো মুসলিম রাষ্ট্র এইভাবে মনে করে যে আধুনিক সমরাস্ত্র আমাদের কাছে অনেক কিছু আছে, আমরা আমাদের দেশকে দেশ রক্ষার বা প্রতিরোধমূলক ব্যবস্থা আমাদের কাছে যথেষ্ট আছে, হ্যাঁ, এটা দিয়ে আমরা কি করব না, এইটা দিয়ে হয়তো দেশের সম্পদ রক্ষা করা যেতে পারে, হয়তো সম্পদ রক্ষা করা যেতে পারে, কিন্তু মূল সম্পদ যেটা যে ইমান, সেই ইমান রক্ষা করা যাবে না এগুলো দিয়ে। এর লাগি এর জন্য মুসলমানদের মূল সম্পদ কি? মূল সম্পদ হচ্ছে ইমান। এই সম্পদকে রক্ষা করতে হলে অবশ্যই মুসলমানদেরকে কোরআন এবং সুন্নার সাথে নিজের সম্পর্কের উন্নতি ঘটাতে হবে, কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরতে হবে। এছাড়া কোনোভাবে অন্য কোনো কিছু দিয়ে
ইমানের নিয়ামতকে, ইমান ইমান নামক সম্পদকে রক্ষা করা এটা কোনোভাবেই সম্ভবপর হবে না। এমনকি যে মুসলমানরা যদি মনে করে যে কেবলমাত্র বিলিয়ন বিলিয়ন ডলারের সমরাস্ত্র কিনেই আমি আমার মুসলিম ভূখণ্ডটাকে রক্ষা করতে পারবো, আসলে সেই ধারণাটা হবে ভুল। যদি কোরআন এবং সুন্না থেকে তারা ডিটাচড হয়ে যায়, কোরআন এবং সুন্না থেকে যদি তারা দূরে সরে যায়, তাহলে সেটাও তাদের পক্ষে কোনোভাবে সম্ভব হবে না। আর এর জলজন্ত প্রমাণ আমাদের চোখের সামনে অনেকগুলো মুসলিম রাষ্ট্র আছে, যে রাষ্ট্রগুলোর রাষ্ট্রপ্রধানরা কোরআন এবং সুন্না থেকে অনেক দূরে চলে যাওয়ার কারণে আজকে সেই ভূখণ্ডগুলো যদিও নামে মাত্র সাইনবোর্ড সর্বস্বভাবে মুসলিম মুসলমান একটা দেশ হিসাবে আছে, কিন্তু তার যে সম্পদ, ভূগর্ভস্থ সম্পদ বা অন্যান্য যে সম্পদ, কিংবা বাহ্যিকভাবেও দেখা যায় যে এই 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 ভূখণ্ডগুলো, এই রাষ্ট্রগুলো মানে প্রায় কমপ্লিটলি বলা চলে যে এগুলা অমুসলিমদের নিয়ন্ত্রণে, তারা যেভাবে বলতেছে সেভাবেই পরিচালিত হচ্ছে। তারা যদি নামে মাত্র কোনো কলা গাছকে এখানে প্রেসিডেন্ট বানিয়ে দিচ্ছে, তো ওইটাই প্রেসিডেন্ট হচ্ছে। তারা যাকে চাচ্ছে যে উনি প্রধানমন্ত্রী থাকবেন, এটা হলো অন্যের কাঁধে বন্দুক রেখে স্বীকার করা, বাস মুসলমানকে দিয়েই মুসলমানদের তারা তাদের কাজ স্বার্থ হাসিল করে নিচ্ছে। এইটা কেন হচ্ছে? আজকে ইরাকের অবস্থা দেখেন, সেই ইরাকের কাছে কি সমরাস্ত্র কম ছিল? ইরানের ইরাকের হুমকি ধমকি কি কম ছিল? সাদ্দাম হোসেনের গর্জন কি কম ছিল? কিন্তু কেন ইরাকের পরিস্থিতি পরিণতি এমন হলো কেন? এর একটাই কারণ, সেটা হচ্ছে সেখানের শাসক কিংবা জনগণের জনগণ কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে গেছিল, যে কারণে এই করুণ পরিণতির শিকার হইতে হয়েছে যে তারা না নিজেদের ইমানকে রক্ষা করতে পারলো, না নিজেদের সম্পদকে রক্ষা করতে পারলো, কোনোটাই হয়নি। সুতরাং মুসলমানদের নিজের আত্মমর্যাদা নিয়ে টিকে থাকার সর্বোপরি, নিজের দিনে দিন ইসলামকে হেফাজত করতে হলে, নিজের ইমান এবং আকিদাকে যদি তারা অক্ষুণ্ণ রাখতে চায়, তাহলে তাদের মূল কাজ হল কোরআন এবং সুন্নার সাথে সুন্নাকে আঁকড়ে ধরা, কোরআন এবং সুন্নার সাথে সম্পর্ক বাড়ানো, কোরআন এবং সুন্না বুঝার প্রতি প্রাণপণ চেষ্টা করা, কোরআন এবং সুন্নারকে অনুসরণের জন্য সচেষ্ট থাকা, মনে প্রাণে কোরআন এবং সুন্নাকে অনুসরণ করতে হবে, কোরআন এবং সুন্নাকে বুঝতে হবে, এটি হচ্ছে সলিউশন। ইসলামের দুশ্মনরা নানা প্রজাতির হয়ে থাকে, যেমন ইসলামের দুশ্মনরা আজকে কাফির মুশরিকরা যেমন ইসলামের দুশ্মন, ঠিক এমনিভাবে মুসলমানদের মধ্যে যারা যে সমস্ত লোক বিদআত চর্চা করে, মুবতাদিঈন, ইসলামের নামে বা মুসলমান পরিচয় দিয়ে যেসব যারা আছে, যারা বিদআ মুকাফিরা চর্চা করতেছে, শিরিক চর্চা করতেছে, এরাও কিন্তু কি ইসলামের দুশ্মন। এরা ইসলামের নামে কখনো, বরঞ্চ ওই সাধারণ কাফের মুশরিকদের থেকে এই সমস্ত লোকের আরো মারাত্মক। যেমন অনেক সময় এই যে কাফের মুশরিক থেকে, সুস্পষ্ট কাফের মুশরিক থেকে যেভাবে মুনাফিক চরিত্র যারা, হ্যাঁ, এরা যেমন ইসলামের জন্য মারাত্মক, ঠিক এমনিভাবে সাধারণ কাফের মুশরিকদের থেকেও অনেক সময়, অনেক ক্ষেত্রে বিদআতে মুকাফিরা চর্চাকারী যারা, যে সমস্ত লোক নিজেকে মুসলিম বলে দাবি করে, এরা আরও অনেক বেশি মারাত্মক। এরাও চায় যে তারা নিজের, তারা যে 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 পথ অনুসরণ করে জোরে, তারা যেভাবে বিদআত চর্চা করতেছে, সেই বিদআতগুলো তারা সমাজে প্রতিষ্ঠিত করতে চায় এবং ওই যে মানুষের মন মস্তিষ্কে সেই বিদআতটাকে ঢুকিয়ে দিতে চায়। এরাও কিন্তু কোনো অংশে ওই কাফির মুশরিকদের থেকে কম না। সুতরাং আমরা চতুর্দিক থেকে আগ্রাসী থাবার মুখোমুখি, নিজেদের ঘরের দুশ্মন আর ঘরের শত্রু, এটা সবসময় বিভীষণ হয়ে থাকে, আর বাহিরের দুশ্মনরা তো আছেই। এবং বর্তমান সময়ে আরও যেসব ফিতনা আমাদের মধ্যে দেখা দিছে, যে যারা নিজেদেরকে কোরআন এবং সহি সুন্নার অনুসারী বলে দাবি করছে, তারাও কিন্তু তাদের আরেকটা, তাদের তারাও বিভিন্ন নানা রকম কোরআন এবং সহি সুন্নার নামে মানুষকে বিভ্রান্ত করার প্রয়াস চালাইতেছে এবং তাদের নিজস্ব যে মতাদর্শ সেই মতাদর্শ মুসলিম উম্মার উপরে ছাপিয়ে দিতে চাইতেছে। অতএব বর্তমান সময়ে আমাদের যে সমাজে যে ফিতনাগুলো, আমরা যে ফিতনাগুলোর মুখোমুখি, ফিতনুন কাকিতাইল লাইলিল মুসলিম, রাত যেভাবে একদম অন্ধকার হয়ে চতুর্দিক থেকে অন্ধকার নিয়ে আসে, ঠিক এমনিভাবে চতুর্দিক থেকে ফিতনা আমাদেরকে গ্রাস করতেছে। কাফির মুশরিকদের ফিতনা, মুবতাদিঈনদের ফিতনা, হরেক রকম মুবতাদিঈন, মুবতাদিঈন কিন্তু এক ধরনের না, আবার যারা নিজেদেরকে কোরআন এবং সুন্নার অনুসারী বলে দাবি করছে কিংবা নিজেকে সালাফি বলে দাবি করছে, এমনও আছে যারা অনেকে নিজেদেরকে সালাফি বলে পরিচয় দেয়। হ্যাঁ, কিন্তু এরাও এমন সব কথাবার্তা, এমন সব মতাদর্শ সমাজে স্প্রেড করতেছে, প্রচার করতেছে, প্রসার করতেছে, যেগুলো মুসলমানদের ইমান, ইসলামের জন্য ধ্বংসাত্মক। অতএব আমাদের সামনে ফিতনা চতুর্মুখী। এরপরে হলো যে ফিতনাগুলোর মুখোমুখি আমরা, সেটা হচ্ছে আমরা যেভাবে এই যে যেমন শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ এখানে যে বিষয়গুলো উল্লেখ করছেন, এর মাঝে বিশেষ একটা বিষয় ওয়ফরিদু আলাইনা সিয়াসাতাহু, তাদের যে সিয়াসা, তাদের যে এই যে এই সিয়াসা বলতে আমরা কি বুঝি, যে ইসলামের দুশ্মনদের তাদের যে চক্রান্ত, তাদের যে রাজনৈতিক মতাদর্শ, এসবগুলোই কিন্তু এই সিয়াসার মধ্যে কি সিয়াসার অন্তর্ভুক্ত। এখানে সিয়াসা, এই সিয়াসা উদ্দেশ্য বলার পিছনে, বিশেষভাবে উল্লেখ করার পিছনে যে কারণটা, সেই কারণটা হচ্ছে যে আমরা এই সিয়াসা শব্দটাকে যদি মনে করি যে তাদের সার্বিক চক্রান্ত, ষড়যন্ত্র, তাহলে এর মধ্যে সব কিছুই অন্তর্ভুক্ত। আর যদি সিয়াসা এখানে শুধুমাত্র রাজনৈতিক বিষয়টা হয়ে থাকে, তাহলে সেটাকে বিশেষভাবে উল্লেখ করার এখানে একটা কারণ রয়ে গেছে। এছাড়া আরও যেসব ফিতনা, এই যে বললাম সেটা হচ্ছে যারা ফিতনা করে তাদের, তারা যে বিভিন্ন রকম ফিতনাকারী, ফাত্তানুন, যে বিভিন্ন প্রকারের, আর ফিতনাটা হচ্ছে, ফিতনাও ঠিক এমনিভাবে বিভিন্ন ধরনের ফিতনা আমাদের সমাজে, আমরা যেসব ফিতনাগুলোর মুখোমুখি, এর মধ্যে প্রধান যে বিষয়গুলো, যেমন একটা হচ্ছে আমাদের আমাদের এই যে রাজনৈতিক ফিতনা, আমাদের সামাজিক ফিতনা, অর্থনৈতিক ফিতনা, এসবগুলোই ফিতনা। এই ফিতনাগুলো থেকে উত্তরণের, বাঁচার উপায় হলো কোরআন এবং সুন্নার আশ্রয় গ্রহণ করা, কোরআন এবং সুন্নাকে সঠিকভাবে বোঝা, জানা, কোরআন এবং সুন্নাকে মানা, এটাই হচ্ছে এই ফিতনা থেকে বেঁচে থাকার একমাত্র মাধ্যম। নতুবা আজকে যেমন এই যে আমাদের সমাজে যে রাজনৈতিক সমস্যাগুলো, সেই রাজনৈতিক সমস্যার মূলে একটা বড় সমস্যা হলো কি, অসংখ্য রাজনৈতিক সমস্যা অনেকগুলো, অনেক রকমের, এর মধ্যে যেমন একটা আজকে ডেমোক্রাথিয়া কিংবা ডেমোক্রেসির নামে যে বিষয়গুলো চলতেছে, হ্যাঁ, এই যে ধারণা, এই ডেমোক্রেসির ধারণাটা কোথা থেকে আসলো, আজকে মুসলমানদের মন মস্তিষ্কে এমনভাবে এই আইডিয়াটা ঢুকে পড়ছে যে তারা মনে করতেছে যে গণতন্ত্র ছাড়া আমাদের সব কিছু অচল। সুবহানাল্লাহ, এই মুসলমান নামদারিরা এই আইডিয়াটা কোথা থেকে পাইছে, ডেমোক্রেসির আইডিয়া, এই ইসলামের দুশ্মনরাই কিন্তু মুসলমানদের মন মস্তিষ্কে ঢুকাই দিছে এবং এখন তসবির মতো জব করতেছে এই মুসলমানরা, ডেমোক্রেসি ডেমোক্রেসি, গণতন্ত্র সব চলে গেল, গণতন্ত্র একদম শেষ হয়ে গেল, কেউ গণতন্ত্রের রাজপুত্র হচ্ছে, কেউ হচ্ছে গণতন্ত্রের রাজকন্যা। আল্লাহুল মুস্তাআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এদের থেকে আমাদেরকে হেফাজত করুন। অথচ কমপ্লিটলি এই যে আইডিয়া, ডেমোক্রেসির আইডিয়া, এই ডেমোক্রেসির আইডিয়াটা আসছে ইসলামের দুশ্মনদের থেকে, এটার উদ্ভাবক তারাই, তারা এই আইডিয়াটা মুসলমানদের মধ্যে এমনভাবে মুসলমানদের মন মস্তিষ্কে ঢুকাইছে যে তারা, যারা এটার আবিষ্কারক, তারা এইটুকু চর্চা যতটুকু না করতেছে, এর থেকে অনেক বেশি এর এর ধারক এবং বাহকের কি হয়ে যাচ্ছে আজকে মুসলমানরা। যে কোনো মূল্যে গণতন্ত্র রক্ষা করতে হবে, আল্লাহুল মুস্তাআন। যেখানে একজন মুসলমান, মুসলমানের বাচ্চা মুসলমানের মুখে থেকে উচ্চারিত হওয়ার কথা ছিল যে যে কোনো মূল্যে আমার ইমান এবং ইসলামকে রক্ষা করতে হবে, সেই মুসলমানের মুখে এরকম কথা শোনা যায় না, এটা আফসোসের বিষয়। প্রতিদিন প্রতিটা মুহূর্তেই আমরা যখনই শুনবো তাদের মুখে এই কথা যে কোনো মূল্যে গণতন্ত্র রক্ষা করতে হবে, তখন এদেরকে আমরা কি মুসলমান বলবো না আর কিছু বলবো সেটা নিয়ে আমাদের সন্দেহ দেখা দেয়। তবে হ্যাঁ, তাই বলে আমরা তাদেরকে কাফের বলার কিংবা তাদের উপরে কোনো ফতোয়া দিতে যে দেওয়ার দিকে আমরা দ্রুত অগ্রসর হই না এবং হওয়া উচিত না, যে এইটুকু শুনছি বলেই আমরা তাদেরকে আজকে অমুসলিম বলে ফতোয়া দিয়ে দিব এমন না। কিন্তু আমাদের দুঃখ বোধ করতে হয় অবশ্যই একজন মুসলমান হিসাবে, যে যখন একটা মুসলমান মুসলমানের মুখে এরূপ কথা শুনি যে কোনো মূল্যে আমাকে গণতন্ত্র রক্ষা করতে হবে। আফসুস, যদি ওই মুসলমানের মুখে এই কথাটুকু আমরা শুনতাম যে কোনো মূল্যে আমাদের ইমান এবং ইসলামকে রক্ষা করতে হবে, সেটাই ছিল আমাদের প্রত্যাশা, আমরা সেটাই শুনতে চেয়েছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকে প্রতিটি মুহূর্তেই আমাদেরকে এরকম বাক্য শুনতে হয়। এটাও হয়তো আমাদের গুনাহের কারণ। তো আমাদের কথা ছিল যে এই যে ইসলামের দুশ্মনরা, ইসলামের দুশ্মনরা, তারা তাদের যে চিন্তাভাবনা, ইসলাম বিদ্বেষী যে আদর্শগুলাকে তারা মুসলমানদের মন মস্তিষ্কে এমনভাবে ঢুকাই দিছে যে এখন মুসলমানরা ওই যে পুরাপুরি দিনকে, যেটা শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন, ওয়াল আদুউল আন ইউরিদু কালবা দ্বীন রাসান আলা আকিবিন, রাসান আলা আকিবিন, একদম টোটাল উলট পালট করে দিতে চাচ্ছে ইসলামের দুশমনরা। তো দেখেন, এই যে গণতান্ত্রিক যে ফিতনা, যেটা রাজনৈতিক যে ফিতনা, সেই রাজনৈতিক ফিতনাতে আমরা কি দেখছি যে টোটাল একদম উলট পালট হয়ে গেছে। যে মুসলমানের মুখে উচ্চারিত হওয়ার কথা যে কোনো মূল্যে ইসলাম রক্ষা করতে হবে, ইমান রক্ষা করতে হবে, সেই জায়গায় সেই মুসলমানের মুখে উচ্চারিত হচ্ছে যে কোনো মূল্যে গণতন্ত্র রক্ষা করতে হবে, গণতন্ত্র চলে যাচ্ছে, শেষ। তো এটা কি পুরাপুরি রাসান আলা আকিবিন না, দিনের অবস্থা পুরাপুরি উলট পালট হয়ে যাচ্ছে না? এরপরে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনায় যে আলোচনাতে যাচ্ছি না। এরপরে যেমন যে ফিতনা, অর্থনৈতিক যে ফিতনা, আমরা শুধুমাত্র একটা করে যদি উদাহরণ দেখি, অর্থনৈতিক ফিতনাটা আমরা ফিতনার সম্মুখীন, সেখানেও ইসলামের দুশ্মনরা তাদের চিন্তাভাবনা, ইসলাম বিদ্বেষী চিন্তাভাবনাগুলো, আদর্শগুলোকে মুসলমানদের মন মস্তিষ্কে ঢুকিয়ে দিছে। আজকে অর্থনৈতিক গোটা অর্থনৈতিক ব্যবস্থাগুলো, বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষিত আমরা যদি দেখি, তাহলে দেখা যায় যে গোটা অর্থনৈতিক ব্যবস্থাটাই হচ্ছে সুদের জালে আবদ্ধ। গোটা অর্থনৈতিক ব্যবস্থাটাই সুদের জালে আবদ্ধ। আজকে বিশ্বব্যাংক থেকে ঋণ নেওয়া থেকে শুরু করে সব কিছুই আন্তর্জাতিকভাবে এবং অভ্যন্তরীণ, পুরা অর্থনৈতিক ব্যবস্থাটাই সুদের উপরে কি নির্ভরশীল। যে সুদকে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, অথচ এই সিস্টেম অনুযায়ী আমাদের পুরা অর্থনৈতিক ব্যবস্থাটা পরিচালিত হচ্ছে। তো সেখানে যে দেশের, বিশেষ করে মুসলমান রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা যদি সুদের উপরে নির্ভরশীল হয়ে থাকে, তাহলে মুসলমান রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা যদি সুদের উপরে নির্ভরশীল হয়ে থাকে, তাহলে এই রাষ্ট্রের মধ্যে কল্যাণ, খায়ের এবং বারাকার আশা করা, এটা কি যায়? অবশ্যই না। বারাকা কোথা থেকে আসবে? বারাকার পথ তো বন্ধ করে দেওয়া হয়েছে যখন সিস্টেমটা চালু করা হয়েছে সুদভিত্তিক সিস্টেম। এবং বর্তমানে আমাদের যে সিস্টেমটা অঘোষিতভাবে, আমাদের আরেকটা সিস্টেম যেটা শুরু হয়েছে এই সুদের সাথে, সেটা হচ্ছে ঘুষের সিস্টেম। সুদের সাথে আরেকটা সিস্টেম অ্যাড হয়েছে, এটা অঘোষিত বৈধতা দেওয়া হয়েছে যেটাকে, এটা হলো ঘুষের সিস্টেম। আমি আশ্চর্য হলাম, যতক্ষণ যতটুকু না আমি আশ্চর্য হয়েছি যে যখন আমাদের একজন দায়িত্বশীল কেউ বলে যে এইটুকু এই যে ঘুষের বিষয়টা এটা এমন কিছু না, হ্যাঁ এটা এমন কোনো ব্যাপার না যে কাউকে কিছু টাকা দিয়ে যদি কাজটা হয়ে যায় সহজে, হ্যাঁ তাহলে এতে কি এমন কোনো বিষয় না। একজন দায়িত্বশীলের মুখে এই কথাটা শুনে আমি মোটেও বিচলিত কিংবা আশ্চর্যজান্বিত হইনি। আমি তখন আশ্চর্য হয়েছি যখন একজন কঠোর তবলিগি একজন লোক আমাদের সিলেটেরই এবং একজন হাইলি এডুকেটেড একজন লোক যিনি তবলিগে অনেক সময় লাগাইছেন এবং বেচারা তবলিগের প্রতিনিধিত্ব করে, ওই লোকের মুখে যখন আমি শুনলাম যে তিনি বললেন যে একজন যে সুদ খায়, যে সুদ নেয়, ঘুষ নেয়, ওই লোকের থেকে যে ঘুষ নেয় না, যে ঘুষ নেয় না তার থেকে যে লোকটা ঘুষ নেয় সে ভালো, সে উত্তম। ওনার যুক্তি কি? ওনার যুক্তি হলো যে লোকটা ঘুষ নিচ্ছে না অত আপনার কাজ করে দিচ্ছে না, যে লোকটা ঘুষ নিচ্ছে আপনার কাজটা করে দিচ্ছে, আপনার কাজটা হয়ে যাচ্ছে, তাহলে ওই লোকটা উত্তম না? সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন যে আমরা কিভাবে, মানে আমাদের মস্তিষ্ক, আমাদের ব্রেন কিভাবে ওয়াস্ট হচ্ছে। এই স্নায়ুযুদ্ধ, এই স্নায়ুযুদ্ধের শিকার আজকে আমরা, চতুর্দিক থেকে স্নায়ুবিক আগ্রাসন চলছে। এই লোকের যে লোক তবলিগে সময় লাগাচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস, উচ্চ শিক্ষিত লোক, তার মুখ থেকে এই কথাটুকু কিভাবে উচ্চারিত হলো যে যে লোক সুদ নেয় না, ঘুষ নেয় না, ওই লোকের থেকে যে লোক ঘুষ নেয় সে উত্তম। আমরা যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের যে অর্থনৈতিক যে ফিতনা, যে ফিতনার শিকার আজকে আমরা, যে আজকে পশ্চিমারা, ইসলামের দুশ্মনরা, এই যে সুদের যে ব্যবস্থা, রিবাভিত্তিক যে ব্যবস্থা, এই রিবাভিত্তিক ব্যবস্থাটা মুসলমানদেরকে এমনভাবে শিখিয়ে দিছে যে এখন আমাদের দেশের এবং আরও অনেকগুলো মুসলমান দেশগুলোর যে অর্থনৈতিক ব্যবস্থাটা পুরোপুরি সুদের উপরে নির্ভরশীল হয়ে আছে, যে কারণে এই সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো সবগুলো খায়ের এবং বারাকা থেকে বঞ্চিত। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিবাকে হারাম করছেন, বিজনেসকে হালাল করছেন, সেখানে তারা এই রিবাটাকেই তারা অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের মাধ্যম হিসাবে গ্রহণ করছে। তো এখানেও দেখেন যে পুরোপুরি বিষয়টা কি হয়েছে, যে শেখ ফৌজান হাফিজাহুল্লাহ যেভাবে বলছেন যে দুশমনরা চাইতেছে ওয়াল আদুউল আন ইউরিদু কালবাদ দীনি রাসান আলা আকিবিন, বর্তমানে ইসলামের দুশমনরা বর্তমানে পুরোপুরি দিনটাকে একদম কমপ্লিট উলটপালট করে দিতে চাইতেছে। এই কথাটা এখন দেখেন যে বাস্তবতাটা কি বলে ইল্লাহিল হামদ। এখানে একটা বিষয় আপনাদের আমাদের সবার অনুধাবন করা দরকার এবং আমি নিজে যে বিষয়টা বুঝি, যে আমাদের উলামায়ে কিরাম হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম, যে তাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাক্য অত্যন্ত অর্থবহ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আমরা এটাকে যেন এমনিতেই না পড়ি, এগুলা বোঝার চেষ্টা করি। যদি শুধুমাত্র আমরা ওই বাহ্যিক ওয়ার্ডটাকেই পড়লাম কিন্তু এটার বাস্তবতা, এটার গভীরতা, এটার তাৎপর্য যদি বোঝার চেষ্টা না করি তাহলে এখান থেকে খুব কমই আমরা উপকৃত হতে পারবো। যদিও তার সবটুকু হয়তো আমরা বুঝতে পারবো না, এটা আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে, কিন্তু তারপরে আমাদের চেষ্টা করা উচিত যে আমরা আমাদের উলামায়ে কেরামদের লিখনই কিংবা তাদের কথাবার্তাগুলোর প্রত্যেকটা বাক্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা। তারা যখন কিছু লিখেন তাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা ওয়ার্ড অত্যন্ত জেনে শুনে বুঝে অনেক হিসাব নিকেশ করেই ওনারা লিখে থাকেন, এবং যেগুলো তাদের ইলম, বাসীরা, এই সব কিছুর প্রতিফলন ঘটে থাকে তাদের এই লিখনিতে কিংবা তাদের এই কথাগুলোতে। আমরা যেগুলো খুব সহজে পেয়ে যাই এবং মনে করি এগুলো খুব সস্তা ওয়ার্ড, এটা আমাদের অজ্ঞতার কারণেই আমরা এগুলোকে এইভাবে মনে করি। ওয়ালাদুউল আন ইউরিদু কলবাদ্দীন রাসান আলা আকিবিন, দুশমনরা চাচ্ছে দিনকে একদম পুরোপুরি উলটপালট করে ফেলতে চাচ্ছে। তার মানে কি? দিনের যেটা হালাল আছে ওইটাকে হারাম, যেটাকে হারাম হারাম ওইটাকে হালাল, দিন যেটাকে বৈধ দিছে বৈধ করে দিছে তারা এটাকে অবৈধ মনে করতেছে, যারা যেটাকে অবৈধ যেটা দিন দিন যেটাকে অবৈধ সাব্যস্ত করছে তারা এটাকে বৈধ সাব্যস্ত করতেছে। এই দেখেন যে আমাদের অর্থনৈতিক ফিতনা, সেই অর্থনৈতিক ফিতনার ক্ষেত্রে একই অবস্থা, যেখানে দিন বলতেছে যে হালাল বৈধ পন্থায় ব্যবসা বাণিজ্য, বৈধ পন্থায় শ্রম দেয়া, এগুলোই হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের মাধ্যম, সেই জায়গাতে আজকে আমাদের সিস্টেম হয়ে গেছে কি, আমাদের অর্থনৈতিক সিস্টেমটা হয়ে গেছে পুরোপুরি সুদ নির্ভর, এবং বলা হচ্ছে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য অর্জনের এটাই হচ্ছে একমাত্র মাধ্যম, এটাই মাধ্যম। বলা আদুউল আন ইউরিদু কলবাদ্দীন রাসান আলা আকিবিন, ব্যবসাগুলো মনে হয় যে ব্যাংক থেকে লোন যদি আমি না নেই তাহলেই আমার ব্যবসাটা একেবারে গচ্ছা গেল, কারণ ব্যাংক থেকে লোন না দিলে আমাকে সরকারকে ট্যাক্স দিতে হবে, ভ্যাট দিতে হবে, অনেক কিছু। এখন আমার কি আছে? আমার এবিলিটি আছে, আমি নিজে ব্যবসা করতে পারবো, সেই পরিমাণ মানি আমার কাছে আছে, কিন্তু তারপরে আমাকে কি করতে হবে? ব্যাংক থেকে একটা লোন নিতে হবে, বাস। ওই ট্যাক্স, ওই সামান্য ট্যাক্স কিংবা ভ্যাট থেকে নিজেকে মুক্ত রাখার জন্য, হ্যাঁ, উনি নিজের ওই নিজের হয়তো শ্রমের দ্বারা সঞ্চিত যে টাকা দিয়ে যিনি যে হালাল ব্যবসাটা করতে পারতো ওই হালাল ব্যবসাটাকে পুরোপুরি হারাম করে দিল। তার উদ্দেশ্য হলো যে আমি যদি ওই ব্যাংক ভিত্তি ব্যাংক থেকে লোন নেই, যদি ব্যাংকে জেনে শুনে যে ব্যাংকে তাকে ব্যাংকে তাকে সুদ দিতে হবে, এরপরেও যে একটু ওই কর ফাঁকি দেওয়ার জন্য, কর থেকে বাঁচার জন্য এটা করে নিল। সে মনে করতেছে যে আমি এই করটা যদি ফাঁকি দিতে পারি তাহলে বছরে হয়তো আমার কোটি দুই কোটি টাকা বা হয়তো আমার পঞ্চাশ কোটি টাকা বেঁচে যাবে। সুবহানাল্লাহ। ঠিক এমনিভাবে ব্যক্তি থেকে নিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এইভাবে মনে করতেছে যে আমাদের টোটাল ব্যবস্থাটা হতে হবে সুদভিত্তিক, নতুবা আমরা কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি এটাকে তা কী করতে পারবো না, অর্জন করতে পারবো না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, এবং এই রিবাকে অত্যন্ত জঘন্য একটা বিষয়ের সাথে তুলনা করা হয়েছে। এরপরেও এই মুসলমানরা তাদের মন মস্তিষ্কে ইসলামের দুশ্মনরা এই রিবার সিস্টেমটাকে এমনভাবে ঢুকিয়ে দিছে যে তারা মনে করতেছে যে এটাই হচ্ছে একমাত্র সমৃদ্ধি অর্জনের একমাত্র মাধ্যম হচ্ছে এটি। আচ্ছা, এই গেল যারা একদম প্রকাশ্য ইসলাম, হয়তো ইসলাম থেকে যারা ইসলাম থেকে দূরে কিংবা যারা ইসলামের নাম নিয়ে এটুকু করতেছে না, কিন্তু এরপরে দেখা যায় যে এই বিষয়ে আরেকটা ফিতনা। সেই ফিতনাটা কি? যে যারা ওই সুদই লেনদেন করতেছে কিন্তু ইসলামের নামে, এই সুদের লেনদেন করতেছে ইসলামের নামে, এটাকে ইসলামের লেভেল লাগিয়ে করতেছে, এরা আরো ভয়ঙ্কর। যে না, ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত ব্যাংকগুলো সবগুলোর, প্রায় সবগুলো ব্যাংকেরই, অনেকগুলো ব্যাংকেরই, সবগুলো না, অনেকগুলো ব্যাংকেরই সাইনবোর্ডে লাগিয়ে লেখা দিয়ে মানে লেখা হয়ে গেছে, তারা লিখিয়ে রাখছেন যে শরিয়া ভিত্তিক পরিচালিত। কি করে এটা শরিয়া ভিত্তিক পরিচালিত হয় আমি সেটাই আমার বুঝে আসে না। প্রথমত কথা হলো যে এই ব্যাংকগুলো যে ব্যাংকের কাছে দায়বদ্ধ একদম আপাদমস্তক, সেই বাংলাদেশ ব্যাংকের সাথে তাদের যে অ্যাগ্রিমেন্টগুলো, সেই অ্যাগ্রিমেন্টই তো কী সুদভিত্তিক? বাংলাদেশ ব্যাংক কি তাদেরকে ইসলাম ভিত্তিক কোনো লোন দিছে, বা বাংলাদেশ ব্যাংক কি তাদের সাথে ইসলাম ভিত্তিক কোনো চুক্তি করছে? আচ্ছা, দ্বিতীয় কথা, তারা তাদের কনজিউমারদেরকে এমনভাবে আশ্বস্ত করেন যে না, আমাদের এখানে কী নেই, কোনো সুদের কোনো ধারে কাছে আমরা নেই, সবগুলো একদম ইসলামী সুন্না অনুযায়ী, সুন্না ভিত্তিক, শরিয়া ভিত্তিক পরিচালিত। এখানে পরস্পর এই কে আমরা কোনো ইন্টারেস্ট নির্ধারণ করি না, ব্যবসা পরিচালিত হবে, আপনি লাভ লসে শেয়ার করবেন, খুব ভালো কথা। এইভাবে যারা হয়তো যে সমস্ত কনজুমাররা, যে সমস্ত মুসলমানরা হয়তো চান যে সুদ থেকে বেঁচে থাকতে, তারা তাদেরকে এই ট্র্যাপের মধ্যে ফেলে দিয়ে পরোক্ষভাবে তাদেরকে ঘুষি দিচ্ছে, তাদেরকে সুদই দিচ্ছে। কারণ আপনি আজ পর্যন্ত শুনবেন না যে হয়তো কোনো ব্যাংকের যারা, যে সমস্ত এই যে ইন্ডিভিজুয়াল কনজুমাররা যারা আছেন, হ্যাঁ, যে উনি কোনো ব্যাংকে যারা বলে এবং খুব বড় গলায় বলে যে আমাদের ব্যাংক শরিয়া ভিত্তিক পরিচালিত, যে কোনো কনজুমার উনি টাকা হয়তো 50 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা ওই ব্যাংকে জমা রাখছেন আর ব্যাংক ওনাকে বলছে যে আমরা তো এই মাসে ব্যবসা করে আমাদের লস হয়েছে, এটা কখনো বলে না, সব সময় লাভ হয়ে যায়। এইটা কি ধরনের বিজনেস? বছরের পর বছর, 10 বছর 20-15 বছর থেকে যারা কি করতেছেন, ওই ব্যাংকের সাথে লেনদেন করছেন, আজ পর্যন্ত ওই ব্যাংক তাদেরকে বলেনি যে আমাদের বিজনেসে লস হয়েছে কিংবা আপনি এই লসে আমাদের সাথে 1 টাকা শেয়ার করেন না। আবার দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই, তারা প্রত্যেক মান্থলি কিংবা এই যে কোয়ার্টারলি তারা যে পেমেন্টটা দেয় তাদের কনজুমারদেরকে, এইটা প্রায় প্রত্যেকটাই কি থাকে, সমান থাকে। এই মাসে যদি তারা ওই ব্যবসার লাভ, যেটা তারা বলে যে ব্যবসাতে লাভ, যদি তারা এই মাসে যদি 20,000 টাকা দেয়, পরবর্তী মাসে ওই 20,000 টাকাই দিচ্ছে। তো এইসব কি, এবং আরো অনেকগুলা বিষয়, হ্যাঁ, যেগুলো সুস্পষ্টভাবে প্রমাণ করে যে এরা ইসলামের নাম দিয়ে নিজেরা সুদের লেনদেনের সাথে জড়িত এবং মানুষকেও তারা প্রতারিত করছে। এখন একজন লোক যেহেতু ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত এই সাইনবোর্ড দেখে ওই ব্যবসার সাথে, ওই ব্যাংকের সাথে লেনদেন করলো, হ্যাঁ, ওই ভদ্রলোক উনি তো কখনো তওবার প্রয়োজনও মনে করবে না, কারণ উনি মনে করবে যে আমি শরিয়া ভিত্তিক ব্যাংকিং করছি, সুতরাং আমার তো কোনো গুনাহ হয়নি, আমি তো কোনো পাপ করিনি, তার তওবার পথটাও বন্ধ করে দিচ্ছে। তো এটা কত বড় ফিতনা! এই ক্ষেত্রে যদি একজন লোক জেনে শুনে একটা তাফসিলি ব্যাংকে যদি অ্যাকাউন্ট করে, ওইখানে যেটা শরিয়া ভিত্তিক, যেটা সাইনবোর্ডে লেখা নাই শরিয়া ভিত্তিক পরিচালিত, ওই ব্যাংকে যদি, ব্যাংক থেকে যদি একজন লোক ইন্টারেস্ট নিত কিংবা ওইটাতে ইন্টারেস্ট দিত, তাহলে হয়তো তার একসময় সে এটা রিয়েলাইজ করতো যে আমার থেকে পাপ হয়েছে, আমি এটা গুনাহের কাজ করছি, হয়তো ওই লোকটা তওবা করার তার একটা সুযোগ থাকতো। কিন্তু সেই পথ রুদ্ধ করে দেওয়া হচ্ছে বিভিন্ন উপায়ে। এই রিবাটাকে, সুদকে বিভিন্ন নামে অভিহিত করা হচ্ছে, যে কারণে যারা বেনিফিশিয়ারি তারা কখনো মনে করতেছে না যে কি হচ্ছে, তার পাপ হচ্ছে, গুনাহ হচ্ছে, সে তো আবার কোনো প্রয়োজন অনুভব করছে না। আবার দেখা যায় যে বিভিন্ন প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলোর শরিয়া কাউন্সিলে দেখা যায় যে নাম করা মৌলবীরা আছেন, নাম করা অনেক বড় বড় মৌলবীরা রাখা হয়েছে এবং অ্যাডভার্টাইজ করা হচ্ছে যে ওনাদের সার্বিক তত্ত্বাবধানে, ওনাদের অ্যাডভাইস অনুযায়ী এইগুলা পরিচালিত হচ্ছে। এমনকি বাংলাদেশে অনেক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যেগুলা, সেগুলাতেও দেখা যায় অনেক নাম করা মৌলবীরা আছেন শরিয়া কাউন্সিলে এবং তারা অ্যাডভার্টাইজ করে যে এগুলা তাদের নির্দেশনা অনুযায়ী পরিচালিত। এখানেও আরেকটা বড় ফিতনা, যে তারা ওই সুদ থেকে বাঁচার জন্য কিংবা বাহ্যিকভাবে মানুষকে প্রতারিত করার জন্য তারা করে কি, যে হিলার অবলম্বন করে, হিলা অবলম্বন করা মানে একটা দুরভিসন্ধি, একটা দুরভিসন্ধি তারা অবলম্বন করে। যেমন আপনাকে একটা বাড়ি, আপনি হয়তো একটা 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 প্রতিষ্ঠান থেকে, হয়তো প্রাইভেট কোনো প্রতিষ্ঠান থেকে আপনি লোন নেবেন, প্রাইভেট প্রতিষ্ঠান থেকে আপনি লোন নেবেন, এখন তারা আপনার কাছে যদি ডিরেক্টলি চায় যে আপনি হয়তো আমাদের থেকে $1,000 কিংবা $1,000 আপনি লোন নেবেন, আপনি আমাদেরকে এটা 6 মাসে পরিশোধ করবেন, হ্যাঁ, বা 6 মাস পরে আপনি এটা পরিশোধ করবেন, তখন আপনি আমাদেরকে দিতে হবে আপনাকে $1,500 কিংবা $1,200, কিংবা 1200 টাকা। হ্যাঁ, তো এটা বললে কি হচ্ছে যে না, অনেকেই কি করবে যে এটা তো সুদ হয়ে যাচ্ছে, তো তারা বলছে যে না আমরা আপনার কাছ থেকে সুদ নেব না, আপনার থেকে আপনাকে আমরা সুদ দেব না। তাহলে কি করতে হবে, ওনারা আশ্রয় নিল এমন একটা পন্থার, হ্যাঁ এটা হলো ছল চাতুরি, এটাকে বলা হয় হিলা, এটা একটা ছল চাতুরি, এটা আরও জঘন্য কাজ। যে ঠিক আছে আপনি কি কিনবেন ওইটা আমাদেরকে বলেন, হ্যাঁ আমরা ওইটা আপনাকে কিনে দেব, আপনি আমাদেরকে এখন কি, যেমন আপনি আপনি হয়তো একটা বাড়ি কিনবেন, এই বাড়িটা হয়তো $100,000 কিংবা $1,00,000 একটা বাড়ি, ওইটার দামটা হয়তো $1,00,000। এখন ওনারা কিনে নিলেন ওইটা $1,00,000। এবার বলবেন ওনাকে, যাকে ওই যে নগদ টাকা দেওয়ার কথা ছিল ওনাকে বললেন যে না এবার আপনি আমাদের থেকে এই বাড়ি নিয়ে নেন, আপনি আমাদেরকে কী দেবেন, 6 মাস পরে দিয়ে আপনি আপনি আমাদেরকে, হ্যাঁ $1,000,000,000, আমরা ১০০ ১০০ ১ কোটি টাকা দিয়ে কিনছি, আপনি আমাদেরকে ১ কোটি ৫০ লক্ষ দিয়েন বা ১ কোটি ২০ লক্ষ টাকা দিয়েন, আপনি 6 মাস পরে বা 1 বছর পরে বা আপনি 5 বছরে এটা পরিশোধ করবেন। বিষয়টা ভালো করে বুঝে রাখেন, বাহ্যিকভাবে আপনি এটা কি হলো সুদ থেকে বাঁচা গেল তো ঠিক আছে, কিন্তু আপনার কি ইন্টেনশন, আপনার ইন্টেনশন কি, এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস, ইযা তাবায়আতুম বিল আইনা বিজনেস, আপনি আমার থেকে, আমি যে বাড়ি আমার পছন্দ হয়েছে আমি সেই বাড়ি কিনবো, আমি আমার টাকা দিয়ে কিনবো, হ্যাঁ আমি আপনাকে পছন্দ যে এটা আমি কিনতে চাই, আমি এটা পছন্দ আমি কিনতে চাই, তাহলে তো আপনি টাকা আমাকে দেন আমি কিনি, আপনি কিনবেন কেন, আপনি কিনে আবার আমাকে দিচ্ছেন, তাহার মানে হলো ওই একটু ডাইরেক্ট না খেয়ে একটু ইনডিরেক্টলি খাওয়া হলো, এটাই হচ্ছে বাইউল আইনা। সুতরাং এই ধরনের বায়া যারা করে মুসলমানদের, যখন মুসলমানরা এরব বায়া এইরব বেশাখানাতে যুক্ত হয়ে পড়বে, হ্যাঁ তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও যেসব বিষয় বলেছেন, আখাজতুম আজনাবুল বাখর ওয়া তারাকতুমুল জিহাদ ফি সাবিলিল্লাহ, তখন তোমাদের উপরে এই সমস্ত কারণ, এই সমস্ত বিষয় যখন মুসলমানদের মধ্যে দেখা দেবে, তখন সাল্লাতাল্লাহু আলাইকুম জুল্লা, তখন আল্লাহ তোমাদের উপরে অপমান এবং তোমাদের উপরে অপদস্থতা চাপিয়ে দেবেন। বাস এখন ফতোয়া কি, ব্যাপার হলো যে এই বিষয়ে ফতোয়া কি, যে আমি তো কি করিনি ডাইরেক্ট, তো আমি কাউকে সুদ দেইনি, আমি ওইটা কিনছি, ওইটার দাম দর ওনার সাথে সাব্যস্ত করা হয়েছে যে এটা কি ১,২০০,০০০ টাকা, হ্যাঁ তো আমি রাজি হয়েছি, আমরা বিক্রি করতে চাইছি ১,২০০,০০০ টাকায়, উনি রাজি হয়েছে ১,২০০,০০০ টাকায় কিনতে, বাস এটা বেচা কেনা হয়েছে, আহাল্লাহুল বাইয়া, আল্লাহ তো বাইয়া হালাল করছেন, কথা তো ভাই ঠিকই আছে, যদি বাহ্যিকভাবে ফতোয়া জিজ্ঞেস করেন যে এটার ফতোয়া কি, হ্যাঁ এটা বিক্রি বেচা কেনা করছেন, ভালো কাজ করছেন, বাহ্যিকভাবে ফতোয়া তো এটাই, কিন্তু আপনাদের আমাদের এইটুকু জেনে রাখা উচিত যে আমার অন্তরে আপনার অন্তরে কি আছে সেই সব সম্পর্কে আল্লাহ আজ্জা ওয়াজাল অনেক বেশি অবগত, আল্লাহ তাআলা জানেন, আপনি কখন কোন মুহূর্তে কিভাবে এটা কিনছেন কেন কিনছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদুর, আল্লাহ আজ্জা ওয়াজাল ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদুর, অন্তরের মধ্যে কি লুকানো আছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো করে জানেন। সুতরাং ফতোয়া সে যাই হোক, কোনো সত্যিকার কোনো আহলে ইলম উলামায়ে হাক্কানি রব্বানি এরকম ব্যবসার অনুমোদন দেন না, দেননি এবং দিতে পারেন না, এবং এক কথা এই ধরনের ব্যবসা, এই ধরনের লেনদেন অবশ্যই এটা কি তাকওয়ার খেলাফ, এবং এইটা অপদস্থ এবং অপমানিত হওয়ার একটা অন্যতম কারণ, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপরে আমাদের যে সমস্যা, যেমন সামাজিক সমস্যা, সামাজিক সমস্যার ব্যাপারে সামাজিক ফিতনার মধ্যেও আমরা নিপতিত, যেমন এ বিষয়ে এই যে আমাদের সমাজে সুদের যে লেনদেনের যে সিস্টেম যেটা চালু করা হয়েছে, ঘুষের, হ্যাঁ ঘুষের লেনদেন, হ্যাঁ সেই ঘুষটা এটা হচ্ছে একটা সামাজিক ব্যাধি, হ্যাঁ এইটাও একটা ফিতনা হয়ে গেছে, যে মানুষের মনের মধ্যে একদম এমনভাবে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে অনেক দায়িত্বশীলরা বলতেছেন যে এটা নাথিং, এটা এমন কিছু না। আপনার কাজটা একজন লোক দ্রুত করে দেবে, হয়তো আপনার ফাইলটা চারতলা থেকে নিয়ে আসার কথা ছিল চার দিন পরে, তো আপনি কিছু টাকা দিলেন, লোকটা হয়তো এক্ষুনি নিয়ে আসলো, একটু কষ্ট করলো সেও, আপনি একটা প্যান্ট গিভ অ্যান্ড টেক একটা সিস্টেম, এটা থেকে এমন কিছু না। হ্যাঁ, অথচ আর রাশি ওল মুরতেশি খিলা হুমা ফিন্নার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেটা বলছেন যে ঘুষ যে দেয় এবং যে নেয় দুইজনে কি দুজহে, আমরা বলতেছি যে এটা কিছু না। এই যে বললাম যে একজন তাবলিগি লোক, সে বলতেছে যে ঘুষ খায় না, ওই লোক থেকে যে ব্যক্তি ঘুষ খায়, হ্যাঁ এ অনেক ভালো। কেন ভালো? যে ওই লোকটা আপনার কাজ করে দিচ্ছে, আপনাকে হয়রানি করছে না। সুবহানাল্লাহ, তো এটা মানুষের কিভাবে ব্রেইন ওয়াশ হচ্ছে। আমরা এইরকম মানে অনেকগুলো চতুর্দিক থেকে আমাদের ফিতনা, বিভিন্ন নানামুখী ফিতনা এবং বিভিন্ন দিক থেকে এই ফিতনাগুলো আসতেছে। কাফের মুশরিকদের থেকে যেমন আসতেছে, ঠিক তেমনিভাবে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, ইভেন যারা নিজেদেরকে হাদিসের অনুসারী বলে দাবি করে, তাদের থেকেও এই ধরনের ফিতনা আসতেছে। তো এই সব ফিতনা থেকে আমাদের রক্ষার, বেঁচে থাকার উপায় কি? উপায় হলো কোরআন এবং সুন্নাকে সঠিকভাবে বোঝা, কোরআন এবং সুন্নাকে সঠিকভাবে অনুসরণ করা, এটাই হচ্ছে একমাত্র পথ। যেটা শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন, ওয়া আন নুকবিলা আলা তাফাহুমি কালামিল্লাহি ওয়া কালামি রাসূলিহি ওয়া নাতাফাক্কাহা ফি দীনিল্লাহ, দীনের ফিকহ অর্জন করা, দীনের জ্ঞান অর্জন করা এবং আল্লাহর কালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এগুলা বুঝার দিকে অগ্রসর হওয়া। এবং সর্বোপরি যে বিষয়টা, এই যে এখানে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ যেটা বললেন যে দিনে যখন কোনো বিষয় তোমার সামনে আসবে, তখন তুমি এটাতে কী করো না, তাড়াহুড়ো করো না, এটাকে ভেরিফাই করো, এটাকে জাস্টিফাই করো, আহলে ইলমদেরকে জিজ্ঞেস করো, দেখো এটা ঠিক কিনা, তারপরে এটাকে গ্রহণ কিংবা বর্জন করো। তো যখন কোনো দিনই কোনো বিষয় আসবে, আমাদের কাজ হলো তওয়াক্কুফ, বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কাজ হবে তওয়াক্কুফ করা, অর্থাৎ এটাকে না গ্রহণও, দ্রুত গ্রহণও না করা, দ্রুত বর্জনও না করা। যে শুনলাম ও ওই লোকটা বলছে না এটা বাদ, ওই লোক বলছে না এটা ঠিক আছে, আর কোনো কথা নেই, ফুলান বলছেন হ্যাঁ এটা এটা আর আর কিছু শোনা যাবে না, ঠিক আছে, কিংবা ও ফুলান বলছেন এটা এটা বাদ দাও, এটা আর শোনাই যাবে না, না, দিনের বিষয়ে গ্রহণ কিংবা বর্জন কোনো ক্ষেত্রেই তাড়াহুড়া করা যাবে না, তওয়াক্কুফ, বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দিনের অধিকাংশ ক্ষেত্রেই তওয়াক্কুফ করতে হবে। আপনি থামেন, দেখেন এই বিষয়ে এভিডেন্স আছে কিনা, উলামায়ে কেরাম এই সম্পর্কে কি বলছেন, যে কথাটা আপনি শুনছেন সেটা সঠিক কিনা, এই বিষয়গুলো জেনে নেন, তারপরে এটাকে গ্রহণ করেন অথবা বর্জন করেন। যদি দেখা যায় এই যুগের এর পক্ষে সঠিক দলিল প্রমাণ আছে, উলামায়ে কেরামদের থেকে এর পক্ষে কথা আছে, এটাকে গ্রহণ করেন। যদি দেখা যায় যে না এটা কোরআন এর পক্ষে কোনো দলিল নেই, কিংবা উলামায়ে কেরামের বিপরীত কথা বলছেন, হ্যাঁ এটাকে বর্জন করেন। তো এটাই হচ্ছে আমাদের ঈমান, ইসলামকে রক্ষা করার একমাত্র উপায়, কোরআনে কারীমকে বুঝতে হবে, হাদিসকে বুঝতে হবে, দিন বুঝতে হবে, দিনের জ্ঞান অর্জন করতে হবে, নতুবা এসব ফিতনা থেকে বাঁচার কোনো উপায় নেই। এরপরে শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন, ফাল ফিকহ ফিহি ইসমাতুম মিনাল ফিতান, যে ফিকহের মধ্যেই হচ্ছে কি ফিতনা থেকে বাঁচার জন্য, ফিকহটাই হচ্ছে প্রোটেকশন, এর মধ্যেই হচ্ছে দিন যে ফিতনা থেকে হেফাজতের উপকরণগুলো কিসের মধ্যে আছে, ফিকহের মধ্যে। ফিকহ কি? ফিকহ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, আল ফিকহু ওয়াল ফাহম, ফিকহটা হচ্ছে এটা আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ এটা কি যে সঠিক বুঝ, দিনের সঠিক বুঝ, যেটা দিনের সঠিক আন্ডারস্ট্যান্ডিংটাই হচ্ছে ফিকহ। একজন লোক অনেক কিছু, দিনের অনেক কিছু, অনেক ট্যাক্স তার মুখস্থ আছে, কিন্তু তার কাছে ফাহাম না থাকতে পারে, আন্ডারস্ট্যান্ডিং না থাকতে পারে, তাহলে এরকম লোক এবং সাধারণ একজন লোক, এরা উভয়ই কিন্তু সমান, বরং কখনো কি হতে পারে, বাল রুব্বামা ইয়াকুনুল আমি ইউ আহসানা মিনহু লিআন্নাহু ইয়াতাওয়াক্কাফ ওয়া ইয়ারিফু জাহলা ওয়া হাদা লা ইয়ারিফু আন্নাহু জাহিল। একজন লোক দিনের অনেক কিছু তার মুখস্থ থাকতে পারে, কিন্তু তার কাছে ওই বিষয়ের কি নেই, ওই বিষয়ের যে আন্ডারস্ট্যান্ডিংটা, সঠিক আন্ডারস্ট্যান্ডিং তার কাছে নাই। এরকম লোক এবং একজন আম উম্মি লোক দুইজনে কিন্তু কি সমান, বরং কোনো কোনো ক্ষেত্রে শেখ সালেহ আল ফৌজান হাফিজাউল্লাহ বলছেন যে কোনো কোনো ক্ষেত্রে ওই যে দিনের অনেক ইবারা আছে তার মুখস্থ আছে, আর একজন লোক হলো উম্মি লোক, এই দুইজনের মধ্যে ওই উম্মি লোকটা হয়তো ওই যে লোকটা মুখস্থ করছে অনেক কিছু ও তার থেকে ভালো হতে পারে। কারণ কি, উম্মি লোক সে হয়তো দিনের অনেক বিষয়ে সে তওয়াক্কুফ করবে যে না বাবা আমি এই বিষয়ে কিছু জানি না, আমি উম্মি লোক, আমি অজ্ঞ লোক, আমি বিষয়ে কিছু জানি না, আচ্ছা দেখি আমি হয়তো এটা বিষয়ে কি আহলে ইলমদেরকে আমি জিজ্ঞেস করি, সে তওয়াক্কুফ করবে। কিন্তু যে লোকটা হয়তো যেমন কিতাবুত তাওহীদের অনেকগুলো ইবারত ট্যাক্স সে মুখস্থ করছে, কাশফুসুবহাতের মুখস্থ করে ফেলছে, হ্যাঁ, কিংবা কোরআনে করিমের বেশ কিছু আয়াত মুখস্থ করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনেকগুলো আরবাঈন নববিয়্যা মুখস্থ করছে, হ্যাঁ, সে মনে করবে যে আমি তো দিনের অনেকগুলো কিতাব পড়ছি, অনেকগুলো আমার মুখস্থ আছে, আমার কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, আমি তো অনেক বড় আলেম। সে ওই বিষয়ে আহলে ইলমদেরকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করবে না। এই কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এইরকম যাদের কাছে দিনের ফাহাম নেই, ফিক নেই, হিফজ আছে কিন্তু ফাহাম নেই, এ ধরনের লোক থেকে ওই সাধারণ লোকটা উত্তম। কারণ সে যে পন্থা অবলম্বন করতেছে যে আমি জানি না, অতএব আমার এই বিষয়ে কি আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করব না, এটাই সে ভালো করছে। যেমন আমাদের দেশে দেখা যায় যে যে অনেক হুফাজরা আছেন, হাফিজুল কোরআনুল করিম, হ্যাঁ, তো তারা এই যে মুখস্থ কোরআনে করিম মুখস্থ করছেন, এই অবিরত পড়ে যাচ্ছেন, কি পড়তেছেন তারা বিলকুল, বেশিরভাগ হাফেজরাই কিছুই বুঝতেছে না কি পড়তেছে, আজাবের আয়াতগুলো যেভাবে পড়তেছে, হ্যাঁ, রাহমাতের আয়াতগুলো ঠিক সেভাবেই পড়তেছে, কারণ সে বুঝতেছে না, সুতরাং তার মধ্যে কোনো ফিলিং ক্রিয়েট হইতেছে না। যে আদাবের আয়াতগুলো পড়ার সাথে সাথে অন্তরের মধ্যে যে কাঁপুনি আসার কথা, কোত্থেকে তার মধ্যে সেই কাঁপুনি আসবে, কারণ সে তো বুঝতেছেই না সে কি পড়তেছে। আবার রহমতের আয়াত, বিশারতের আয়াতগুলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া সুসংবাদের আয়াতগুলো পড়ার সমন্তনের মধ্যে যে প্রফুল্লতা আসার কথা, সেটা তার মধ্যে আসতেছে না, কারণ সে বুঝতেছে না। তো ফিক যেটা, এই ফিকটা হচ্ছে দিনের সমুজ, দিনের সঠিক বুঝ, এইটা প্রয়োজন, এইটা অর্জন করতে হবে। আপনি দিন সম্পর্কে বুঝতে হবে যে শুধুমাত্র আমি অনেক কিছু পড়ছি, অনেকগুলো পড়ছি, তো এটা শুধু মুখস্থের ব্যাপার না। ঠিক এমনিভাবে অনেকে আছে যে অনেক ইবারতগুলো আমি পড়ছি এর অর্থ বুঝতেছি, অনেক ইবারত পড়ছেন, অনেকগুলো সাহি কিতাব, হ্যাঁ, নির্ভরশীল গ্রন্থগুলো আপনি হয়তো পড়ছেন, এইগুলো অর্থ বুঝছেন, এটাই কিন্তু আপনার জন্য যথেষ্ট না। এখানে কি বলা হয়েছে সেই বিষয়টা আপনাকে সঠিকভাবে বুঝতে হবে, কি বলা হয়েছে সেটা আপনাকে বুঝতে হবে, আল ফিকহু ওয়াল ফাহম বুঝতে হবে, এবং সেই বোঝাটা কি শুধু অর্থ বোঝা না। ফিকটার মধ্যে ফিকটা যে ফাহমকে বোঝায়, যে আন্ডারস্ট্যান্ডিংকে বোঝায়, ওই আন্ডারস্ট্যান্ডিংটা হলো কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং। আমি একটা বিষয় তার অর্থ যেভাবে বুঝব, তার প্রেক্ষাপটটা আমাকে বুঝতে হবে, কেন বলা হয়েছে, এর দ্বারা কি বলা হয়েছে, কি উদ্দেশ্য করা হয়েছে, সে বিষয়টাকে আমাকে বুঝতে হবে, তখনই আমার ফাহামটা মোটামুটি এটা একটা ফাহাম বলা হবে। নতুবা কেউ যদি যেমন কোরআনে করিমের এই আয়াত পড়ে, ফমান শা আফাল ইউমিন ওমান শা আফাল ইয়াকফুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে চায় সে ঈমান আনুক, যে চায় সে কুফুর করুক, যে চায় সে ইমান অবলম্বন করুক, যে চায় কুফর অবলম্বন করুক। এখন এই আয়াতের একজন আরবি লোকা জানে, আরবি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অবগত একজন লোক যদি এই আয়াতটা পড়ল, তারপরেই তো এটাকে দলিল দিতে শুরু করবে যে না ইমান, তুমি ইমান আনো কিংবা কুফুর আনো তাতে কোনো অসুবিধা নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপশন দিয়ে দিয়েছেন, দুইটা থেকে যে কোনো একটাই করতে পারে, এতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বাহ্যিক অর্থটা তো এইটাই, আয়াতের বাহ্যিক অর্থ তো এইটাই। এটা কি তার ফাহাম হলো? অতএব কোন ইবারাত, অনেকে আছে যে অনেকে আত্মতৃপ্তিতে ভুগে, আমি ইবনে আমি আমি লামিয়া মুখস্থ করছি, আমি নুনিয়া মুখস্থ করে ফেলছি, আমি কিতাবুত তাওহীদ মুখস্থ, কাশফুস শুবহাত আমার মুখস্থ, হ্যাঁ, তারপরে তোমার এই যে সালাসাতুল উসুল আমার মুখস্থ, আল কওয়াইদুল আরবাআ মুখস্থ, হ্যাঁ, অনেকগুলো ইবারত মুখস্থ করে ফেলছে মাশা আল্লাহ। এরপরে যে তার তার মনে মনে কি যে আমি দিনের অনেক কিছু বুঝে ফেলছি, আর আহলে ইলমদের কাছে যাওয়ারও দরকার নেই, তাদেরকে জিজ্ঞেস করার দরকার নেই। লা ইয়া আখি, লা আবাদান, মুখস্থ করা হয়েছে বটে কিন্তু ফিকহ অর্জন হয়নি। আর এই ফিকহ এটা খুব সাধারণ জিনিস না। মান ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চাইবেন কেবল তাকেই ফিকহে দিন, দিনের দিনের জ্ঞান জ্ঞান তাকে দান করবেন, ফিকহে দিন তাকে দান করবেন। সুতরাং কারো এইভাবে কোনো কিছু যে আমি কিছু আয়াত একশো কোরআনে করিম পুরো মুখস্থ করে ফেলছি, কিংবা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস আমার মুখস্থ, অনেকগুলো কিতাবের ইবারত আমার মুখস্থ, এই এইগুলোতে এই মুখস্থ করেই আত্মতৃপ্তিতে ভোগা উচিত না, এটা আত্মতৃপ্তির কোনো কারণ না। হ্যাঁ, মুখস্থ করা আলহামদুলিল্লাহ অবশ্যই একটা ভালো কাজ, কিন্তু এর সাথে সাথে এগুলো সঠিকভাবে বুঝতে হবে, এগুলার অর্থ মর্মার্থ তাৎপর্য এগুলো বুঝতে হবে, তখনই এই মুখস্থ করাটা এটা কি হবে, সফল হবে। নতুবা এই যে বিভিন্ন হাফেজদের মতো যে কি পড়তেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলছেন ও কিছুই বুঝতেছে না, পড়েই যাচ্ছে। হ্যাঁ, কোরআনে করিম হওয়ার কারণে অবশ্যই সে যে তিলাওয়াত করতেছে তিলাওয়াতের সওয়াব তো অবশ্যই পাবে, কিন্তু তাই বলে যদি ওইভাবে কেউ যে মনে করে যে আমি কোরআন পড়লেও যেভাবে সওয়াব পাওয়া যায়, আমি কিতাবুত তাওহীদ মুখস্থ করছি বা কাশফুস শুবহাত মুখস্থ করছি ওইভাবে সওয়াব পাবো, এটা 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 এই ধরনের চিন্তা ভাবনা, এটা ভুল। যদি ওইগুলার অর্থ না বোঝা হয়, যদি কেউ অর্থসহ ওইটা মুখস্থ করে তাহলে অবশ্যই তার এটা ফিকহে দিনের একটা পরিপূরক সম্পূরক, এবং এটা অবশ্যই অত্যন্ত ফায়দাজনক একটা কাজ, এটা প্রয়োজন। অর্থ না বুঝে, বিষয়বস্তু না বুঝে শুধুমাত্র মুখস্থ করা এটা অনর্থক, অর্থ বুঝতে হবে। একজন এই যে শেখ ফৌজান হাফিজাউল্লাহ বললেন যে যে শুধুমাত্র কি করে হিফজ করে, কিন্তু তার কাছে যদি ফাহাম না থাকে দিনের, তাহলে সে এবং সাধারণ লোক সমান, বরং অনেক ক্ষেত্রে তার থেকে ওই সাধারণ লোকটা উত্তম, কারণ ওই সাধারণ লোকটা নিজের অজ্ঞতাকে অনুভব করবে এবং সে কোনো সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকবে। পক্ষান্তরে এই যে লোক যে কিছু মুখস্থ করছে সে কী করবে, সে ওই যে দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে নেবে যে আমার জানা আছে এই বিষয়টা, বাস তখনই সে যে নিজের যে অজ্ঞতা দিনের যে ফিকহ তার মধ্যে নেই সেটা সে অনুভব করতেছে, করতে পারছে না, নিজেকে সে মনে করতেছে আলেম। সুতরাং অনেকগুলো ইবারত মুখস্থ করে নেয়া অথবা খুব বেশি কথাবার্তা বলতে পারা এটা কি না, এটা ইলমের পরিচয়ক না। আল মাসআলা মাসআলাতু ফিকহ, একজন লোক খুব সুন্দর চমৎকারভাবে মানে একদম রোমান্টিক উপস্থাপনায় দুই ঘন্টা তিন ঘন্টা লেকচার দিতে পারে, দিনে বিষয়ে কথাবার্তা বলতে পারে, হ্যাঁ, কিংবা একজন লোক অনেক কিছু তার মুখস্থ, শেখ হাফিজাহুল্লাহ বলছেন যে লাইসাতিল মাসআলা কাসরাতু হিফজিন আও কাসরাতু কালামিন, অধিক কথাবার্তা বলা, অনেক কিছু মুখস্থ করে ফেলা, এটা এটা বিষয় না। আল মাসআলা মাসআলা তো ফিক, বিষয় হচ্ছে যে বিষয়টার জ্ঞান আছে কিনা, এই বিষয়টাকে সঠিকভাবে বুঝতেছে কিনা, সেটাই হচ্ছে মূল বিষয়। একজন লোক যদি ওই বিষয়টাকে সঠিকভাবে বুঝে তাহলেই বুঝতে হবে যে তার মধ্যে কি আছে, ওই বিষয়ের ফিক আছে, এবং সেটাই প্রয়োজন। ওয়ালিহাদা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা মুবাল্লাগিন আও আমিন সামিউইন, রুব্বা মুবাল্লাগিন আও আমিন সামিউইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনেক মুবাল্লাগ, যার কাছে দিন পৌঁছানো হয় বা দিনের কোনো বার্তা পৌঁছানো হয়, সে আও আমিন সামিউইন, যে লোকটা ওই বার্তা শুনেছে তার থেকে কি অধিক সংরক্ষণকারী হবে, হতে পারে, যে শুনছে এবং পৌঁছাইছে তার থেকে, যার কাছে পৌঁছানো হয়েছে দেখা যায় যে সে এর থেকে বেশি বেনিফিট নিচ্ছে। তাহলে বোঝা গেল কি, যে বেশি বিষয়টাকে লোক, এই বিষয়টাকে যে লোক বেশ অধিক সংরক্ষণ করতে পারছে, বুঝতে পারছে, এরকম হতে পারে। রুব্বা মুবাল্লাগ আও আমিন সামিউইন, একজন লোক একটা বিষয় শুনছে, শোনার পরে এটা আরেকজনকে পৌঁছাইছে, যার কাছে পৌঁছাইছে সে কি যে পৌঁছাইল তার থেকে বেশি জ্ঞানী হতে পারে। যেমন ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে সুস্পষ্টভাবে এই বিষয়টা কি আছে, নদরুল্লাহু ইমরান, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন যে ওই লোকের চেহারা কি হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোকের চেহারাকে উজ্জ্বল করে দিন, যে আমার থেকে কিছু শুনল, এরপরে ওইটাকে অন্যের কাছে পৌঁছাইল, তার চেহারাকে উজ্জ্বল করে দিন। হাদিসের অর্থ হচ্ছে এটি। তো এরপরে এই হাদিসের শেষাংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে বিষয়টা পৌঁছালো, যার কাছে পৌঁছানো হলো, সে তার থেকে বেশি কি হতে পারে, ফাকিহ হতে পারে, বিষয়টা অধিক বুঝতে পারে। যার কাছে পৌঁছানো হলো, সে যে পৌঁছাইল তার থেকে অধিক জ্ঞানী হতে পারে। সুতরাং কোন বিষয়টাকে এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে, যে ফিক, যার কাছে যে এই বিষয়টাকে সঠিকভাবে বুঝবে, যে পৌঁছাইল তার থেকেও, যার কাছে পৌঁছানো হয়েছে সে এটা থেকে এটাকে বেশি বুঝতে পারে, বিষয়টাকে সঠিকভাবে বুঝতে পারে, যা পৌঁছেছে সে এটাকে সঠিকভাবে নাও বুঝতে পারে, সে শুধুমাত্র হেফজ করছে, মুখস্থ করছে। সুতরাং দীনে ইসলামের ফিক, দীনের ফিক অর্জন করা, এইটা সবচেয়ে বেশি প্রয়োজন। আজকে আমাদের সমাজে বিশেষ করে যে আহলুল হাদিস কিংবা এই যে সালাফিয়ুনদের মধ্যে, অন্যান্যরা তো যারা আছে এদের এদের কথা আমরা বাদই দিলাম, সালাফিয়ুনদের মধ্যে অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলা সম্পর্কে অনেক সমস্যার তৈরি হয়, মতভেদ তৈরি হয়, কিংবা অনেক সময় অনেক ফিতনাও দেখা দেয় তাদের মধ্যে। এর কারণ হলো যে ওই ফিক, এই ফিকের অভাব। কেবলমাত্র হয়তো ওলামায়ে কেরাম থেকে কিছু শুনলেন, ওই বিষয়টা ওলামায়ে কেরাম কোন পরিস্থিতিতে কোন প্রেক্ষাপটে কেন বলছেন, ওই বিষয়গুলোটা আগাগোড়া পুরাটা না শুনে না বুঝেই শুধুমাত্র এর সামান্য কিছু অংশকে নিয়েই তারা একটা ফিতনা তৈরি করে দেন, বা একটা সিদ্ধান্ত তারা বানিয়ে ফেলেন যে ফুলান শেখ এই বলছেন, ফুলান শেখ এই বলছেন, হ্যাঁ বাস। এখন দেখা গেল যে হয়তো আরেকজন হক্কানি আহলে আলেম উনি বলছেন একটা কথা, এবং আরেকজন হক্কানি আলেম বলছেন একটা কথা, এখন এই দুইজনের কথার মধ্যে কি হয়ে গেল, তারা দেখতেছে বাহ্যিকভাবে কন্ট্রাডিকশন, বা সেখানে দুই পার্ট হয়ে গেল, হ্যাঁ ফুলান শেখ উনি তো অমুখের বিরুদ্ধে কথা বলছেন, ফুলান হ্যাঁ মিন কিবারুল উলামা কালা কাজা ও কাজা, আর ফুলান আলেম উনি বলছেন ওনার বিরুদ্ধে ওনার বিপরীত কথা বললেন, এটা কেমন করে হলো? প্রকৃত অর্থে যদি দেখা যায় যে বিষয়টা যদি ঠিকভাবে জাস্টিফাই করা যায় বা মানে অনুসন্ধান করা যায়, তাহলে দেখা যাবে যে তারা দুইজনে কিন্তু দুইজনের কথার মধ্যে কী নেই, কোনো সংঘর্ষ নেই। সংঘর্ষ শুরু করছে এই মধ্যখানে যারা এই বার্তাটা বহন করছে, এরা এই বার্তাটা যারা স্প্রেড করছে, তারা দুইজন শেখেরই, তারা যখন এই কথাটা বলছেন, যে বিষয়ে কথা বলছেন, অবশ্যই সেই বিষয়ের একটা প্রেক্ষাপট ছিল, কারণ ছিল, সেই প্রেক্ষাপটে সেই কারণে তারা এই কথাগুলো বলছেন। এবং ওই কথাগুলোর তারা বেশিরভাগ ক্ষেত্রেই করে কি, যে কথাগুলো পুরোপুরি এগুলা কি না করে, মানে পুরা কথাটা, সম্পূর্ণ কথাটা বা বিষয়টা তারা যেটা বলছেন সেটা তারা বর্ণনা না করে শুধুমাত্র এর মধ্য থেকে যে পার্টটা তাদের প্রয়োজন ওই পার্টটা শুধু উল্লেখ করে। এখন যদি কোরআনে কারিমের যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস-সালাত ওয়া আনতুম সুকারা, এই যে গাঞ্জাখোর যারা, গাঁজাখোর যারা, মদকুর যারা, তারা বলে কি, হ্যাঁ এই যে বন্ডরা যারা, তারা এই আয়াতকে দলিল দেয়, কোরআনে কারিমে আল্লাহ বলছেন লা তাকরাবুস-সালাত, সালাতের কাছেও যেও না, সুতরাং আমরা সালাত দিয়ে কি হবে, আমাদের সালাতের তো আল্লাহর প্রয়োজন নেই। কিন্তু ওয়ান্তুম সুকারা, যে তোমরা মদ্যপ অবস্থায় সালাতের কাছে যেও না, ওই শেষের অংশটাকে তারা বাদ দেয়। তাদের কাজ হলো যে তাদের তো স্বার্থ আদায় হয়ে যাচ্ছে ওই প্রথম অংশ দিয়ে। সুবহানাল্লাহ, আমি প্রত্যক্ষ করি যে এই যে যারা নিজেদেরকে সালাফি বলে দাবি করেন কিংবা আহলুল হাদিস বলে দাবি করেন, তাদের মধ্যেও এই স্বভাবটা বেশ মারাত্মকভাবেই দেখা গেছে। শেখ থেকে আমার এই ফতোয়া নেওয়া দরকার, বাস গিয়ে হয়তো একটা প্রেক্ষাপট উপস্থাপন করা হলো যে শেখ এই প্রেক্ষাপট আপনি ফুলান সম্পর্কে কী বলেন বা এই বিষয় সম্পর্কে কী বলেন, শেখ বললেন যে বিষয়টা যদি এরকম হয় তাহলে ফুলান মরদুদ, অথবা বিষয় যদি এভাবে হয় তাহলে এই বিষয়টা ঠিক না। এখন শুধুমাত্র নিয়ে আসা হলো ওইখান থেকে কাটছাট করে, সেন্সর করে, যে ফুলান শেখ বলছেন যে এই ফুলান লাইস, মানে তার কথা শোনা যাবে না, অথবা ফুলা এই বিষয়টা এটা ঠিক না, এটা সেন্সর করা হলো। ওনারা সেন্সর করলেন যে যেটুকু ওনাদের দরকার বাস এইটুকুই। এইটা হয়তো তারা আমি এটা বলবো না যে কিভাবে তারা কেন করেন, আমি আল্লাহ আলাম, হয়তো অনেকে এটা ইন্টেনশনালি করে, কেউ হয়তো আনইনটেনশনালি করতে পারে। আলা কুল্লি হাল, এটা তো এলমের খিয়ানা এবং ওলামা একরামদের সম্পর্কে একটা ভুল ধারণা সৃষ্টি করা এবং তাদের নিজেদের মধ্যে একটা কি সৃষ্টি করার একটা জঘন্য পায় তারা এটা। এসব কার্যক্রম থেকে, বিশেষ করে যারা নিজেদেরকে সালাফি বলে দাবি করেন, সালাফে সালেহীন রেদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের অনুসারী বলে দাবি করেন কিংবা হাদিসের অনুসারী বলে নিজেদেরকে দাবি করেন, এরকম কার্যক্রম থেকে তাদের বিরত থাকা আবশ্যক। এটা কোনোভাবেই ঠিক না। আমরা আজকের আলোচনা এখানেই সমাপ্ত করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের প্রত্যেককে দিন, তার দিন সঠিকভাবে বুঝার, জানার এবং মানার তৌফিক দান করুন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين।